ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আজ আমাদের শ্রোতা দর্শকদের জানাচ্ছি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি, আগামী বছরটি আপনাদের জন্য শুভ হোক। আজ অন্যান্য বিষয় তো রয়েছে এবং বড়দিন উপলক্ষে আছে আমাদের বিশেষ কিছু পরিবেশনা, তবে আসুন গোড়াতেই শোনা যাক বিশ্ব সংবাদ।
সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশ্ব সংবাদ। আমি ইজাজ বেন হিউসেন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জনগণ বৃহস্পতিবার রাতে রেডিও, টেলিভিশন এবং অন্যান্য মাধ্যমে প্রচারিত পোপ ফ্রান্সিসের বড়দিনের বাণী শোনেন। ধর্মীয় উপদেশ বাণীতে পোপ ফ্রান্সিস বলেন, যীশুখ্রিস্টের জন্মদিন প্রতি বছর তার নতুন জন্মের নতুনত্বের কথা স্মরণ করিয়ে দেয়, যে শক্তি ও সামর্থ্য আমাদের প্রতিটি পরীক্ষার জন্য আজ প্রয়োজন। পোপ তার বাণীতে বলেন, ঈশ্বরের অপার ভালোবাসার কারণে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল, তবে প্রাসাদে নয়, জরাজীর্ণ আস্তাবলে। দারিদ্রের মাঝে তার পৃথিবীতে আসা, তাই গরিবদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে আমরা তার প্রতি আমাদের ভালোবাসাকে ব্যক্ত করব, ঝুঁকিপূর্ণ বিশ্বের কাছে তার ত্যাগের কথা স্মরণ করাব। প্রেসিডেন্ট ট্রাম্প তার বড়দিনের বাণীতে বলেছেন, আমাদের প্রার্থনা যে এখানে প্রতিটি শিশুর জন্য যেন নিশ্চিত হয় ভালোবাসাপূর্ণ ঘর, দেশের জন্য সমৃদ্ধশালী সমাজ এবং ধর্মের বিশ্বাসে নিশ্চিত হয় ভাগ্যশীল এক দেশের। ব্রিটেনে যে বিরল আগ্রেসিভ ভাইরাস সবাইকে হতবাক এবং আতঙ্কিত করেছে, ফ্রান্স সরকার তাদের দেশে সেই সংক্রমণ এড়াতে তাদের সীমান্ত রুট বন্ধ করে দিলে অন্তত 3,200 ট্রাকের বহর দক্ষিণ পূর্বাঞ্চল ইংল্যান্ডের কাছে আটকা পড়ে। এসব ট্রাক চালক প্রায় 3 দিন ধরে সেখানে আটকা পড়লে বিশাল এক যানজটের সৃষ্টি হয়। আর্মি মেডিকেল ইউনিট তাদেরকে ভাইরাস মুক্ত রাখতে এবং যাত্রা শুরু করার প্রস্তুতিতে একের পর এক ট্রাকে গিয়ে করোনা পরীক্ষা করছেন, যে পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে 40 মিনিটের মধ্যেই। বহু ট্রাক ড্রাইভারদের ক্রিসমাস দিনের উৎসব পরিবারের সঙ্গে পালন করার ইচ্ছে ছিল, যে আশা তাদের পূরণ হয়নি। বহু ড্রাইভার ফ্রান্স সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, প্রায় 90% ড্রাইভার এমনকি ফ্রান্সে থামবেনও না, তাদের অন্যান্য গন্তব্যস্থানে সরাসরি চলে যাওয়ার কথা ছিল। তাদের হতাশা ব্যক্ত করতে প্রায়শই তারা একত্রে হর্ন বাজিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। তবে সুখের বিষয় যে সীমিত হলেও তাদের কাছে বার্গার এবং থাই ফুড বন্টন করা হয়, ভ্রাম্যমান শৌচালয় ব্যবস্থাও নিশ্চিত করা হয়। দুটি শিখ স্বেচ্ছাসেবী সংস্থা M20 সড়কে তাদের কাছে খাদ্য বিতরণ করে অনুপম এক সেবার দৃষ্টান্ত গড়েছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ইরিত্রিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্পাদন করায় সর্বোচ্চ সম্মানজনক নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন। সুদান ও দক্ষিণ সুদানের সঙ্গে শান্তি প্রয়াসের উদ্যোগ তাঁকে শান্তির দূত হিসেবে খ্যাতি দিয়েছিল। তবে টাইগ্রে প্রাদেশিক বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর লড়াই তার সেই শান্তি স্থাপনকারী ভাবমূর্তিকে চূর্ণ করে দেয়। তার গৃহীত পদক্ষেপে লক্ষ লক্ষ নিজের দেশের জনগণ ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশ সুদানে পালাতে বাধ্য হন। তিনি লড়াই বন্ধের দাবি করলেও সেখানে বিক্ষিপ্ত লড়াই এখনও অব্যাহত রয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইথিওপিয়ার জনগণ এই গৃহযুদ্ধের সমালোচনা করেছেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে বড়দিন উৎসব পালন নিয়ে ঢাকা থেকে শুনুন জহুরুল আলমের একটি প্রতিবেদন।
করোনা মহামারী থেকে মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো শুক্রবার বাংলাদেশেও যথাযথ মর্যাদায় এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনে সৃষ্টিকর্তার মহিমা প্রচার ও মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট বেথলেহেম জন্মগ্রহণ করেছিলেন। সকালে রাজধানী ঢাকা সহ সারা দেশে সকল গির্জায় আনুষ্ঠানিক প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের কর্মসূচির সূচনা হয়। মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্বকে মুক্ত করার পাশাপাশি সারা বিশ্বের মানুষের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তবে করোনা দুর্যোগের কারণে এবার গির্জাগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল কম। প্রার্থনা শেষে ঢাকার আর্চ বিশপ বিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ গণমাধ্যমকে বলেন, বড়দিন সকলের জন্য বয়ে আনুক অনেক আশা, সুস্থতা, নতুন জীবন ও আনন্দ, এবং বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের হাত থেকে।
আমরা প্রার্থনা করেছি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের মুক্ত দিয়ে, যাতে এই বিশ্ব সুস্থ হয়ে উঠে
আমাদের
দেশে যে করোনা ভাইরাসে আমরা আক্রান্ত, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের এই মহামারী থেকে উদ্ধার করতে পারে।
বিগত বছর গুলোর মতো যদি পালন না করতে পারলো, এবার আমরা যেটুকু পালন করছি বা যেভাবে আমরা উৎসবটা সেলিব্রেট করতেছি
ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয় এবং শিশুদের জন্য রাখা হয়েছিল সান্তা ক্রুজ সহ নানা আয়োজন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে আজ কাটা হয়েছে বড়দিনের কেক এবং আয়োজন করা হয়েছে সুস্বাদু খাবারের। বড়দিন উপলক্ষে পৃথক বাড়িতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। বড়দিন উপলক্ষে সারা দেশে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মোতাবেক দেশে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন 20 জন করোনা রোগী এবং 1,163 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট 7,398 জন করোনা রোগী মারা গেছেন এবং মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,07,265 জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এযাবৎ দেশে মোট 4,48,803 জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রীর ধারণা, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কৃষকেরা প্রধানমন্ত্রীর যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর পাঠানো একটি রিপোর্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে বলেন, এই সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের নিজেদের রাজনৈতিক মতপার্থক্যের জন্য রাজ্যের 70 লক্ষ কৃষককে প্রধানমন্ত্রীর সাহায্য যোজনা থেকে বঞ্চিত করে রেখেছে। গত মাসখানিক ধরে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে নতুন কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের বিশাল আকারের বিক্ষোভ, আন্দোলন ও সমাবেশ চলছে। তারই মাঝখানে প্রধানমন্ত্রী মোদী আজ 18 কোটি টাকা দেশের 9 কোটি কৃষকের তহবিলে পাঠিয়ে দিলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় মাঝারি ও ছোট কৃষকদের প্রত্যেককে এভাবে 2,000 টাকা করে সাহায্য দেওয়া হলো। এই সংক্রান্ত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় নরেন্দ্র মোদী তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেন, ওরা রাজনীতি করছেন করুন, কিন্তু তার জন্য পশ্চিমবঙ্গের 70 লাখ কৃষককে এই দুর্দিনে প্রধানমন্ত্রীর সাহায্যদান প্রকল্প থেকে বঞ্চিত করে রাখা ঠিক নয়। উল্লেখ করা যেতে পারে, আর মাত্র মাস চারেক পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে এখন পাখির চোখ করে বিজেপির ছোট বড় মাঝারি সব নেতা ভোটের প্রচারে নেমে পড়েছেন। রাজ্য দখলে মরিয়া বিজেপির কাছে পশ্চিমবঙ্গ এখন যুদ্ধক্ষেত্র। আজ নরেন্দ্র মোদীও সেই একই পথে চললেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আফগানিস্তানের সরকারি কর্মকর্তা এবং অন্যান্য শীর্ষ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হঠাৎ করে স্টিকি বোমা বা চুম্বক বোমার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সক্রিয়বাদীরা জানাচ্ছেন, সহিংসতা বৃদ্ধিতে এই চুম্বক বোমা অত্যন্ত সফল বলে প্রমাণিত হয়েছে এবং জঙ্গিদের পক্ষে দেশে আরো অরাজকতা সৃষ্টিতে তা সহায়ক হচ্ছে। এমনি এক বোমার আঘাতে বুধবার একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর দুজন আহত হন। এর একদিন আগে চুম্বক বোমার বিস্ফোরণে 4 জন চিকিৎসক সহ অন্তত 5 জনের মৃত্যু হয়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। ঢাকা কলকাতার সংবাদদাতাদের রিপোর্ট আছে এবং সেই সঙ্গে রয়েছে বড়দিন উপলক্ষে আমাদের আজকের বিশেষ পরিবেশনা। আমাদের সঙ্গেই থাকুন। এবার শুরু করছি বড়দিন উপলক্ষে আমাদের বিশেষ পরিবেশনাগুলি। ঢাকা থেকে বিস্তারিত আজকের দিনের কর্মসূচি জানিয়ে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা নাসরিন হুদা বিথি।
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করা হয়। তবে অন্যান্য বারের মতো এবারে গির্জাগুলোতে ছিল না কোনো জমকালো আলোকসজ্জা। এ প্রসঙ্গে ঢাকার আর্চবিশপ বিজয় এনডি ক্রুজ করোনা মহামারী থেকে রক্ষা পেতে প্রার্থনার কথা বলেন।
বড়দিনে আমাদের বিশেষ প্রার্থনা থাকবে যাতে বিশ্ব করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি লাভ করে, মানুষের যে দুর্দশা, মানুষের যে কষ্ট, এ থেকে যাতে মানুষ মুক্তি লাভ করে। কারণ আমরা বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন মুক্তির বাণী নিয়ে। আমরা এই প্রার্থনা করি তিনি তার সুস্থতার হাত বাড়িয়ে দেন এই বিশ্বের সবার প্রতি, যাতে সবাই সুস্থ থাকে, সুখে থাকে এবং বিশেষ করে করোনা ভাইরাসের হাত থেকে সবাই রক্ষা পায়। এটি হবে আমাদের একমাত্র প্রার্থনা।
গির্জায় প্রার্থনা করতে এসে সবাই করোনা থেকে মুক্তি পেতে চান।
আমরা প্রার্থনা করি এই বছর আমরা যেন পূর্ণ মুক্ত একটা বিশ্ব পাই, সবাই সুন্দর আগামী বছর যেন সবাই সুন্দরভাবে আমরা এই বড়দিন উদযাপন করতে পারি।
প্রতিবার যেটা করি এবার একটু ভিন্নতা থাকবে, সেটা হচ্ছে করোনা মুক্ত পৃথিবী, সবাই যেন করোনা থেকে মুক্তি লাভ করে এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে।
আমরা প্রার্থনা করছি যাতে বিশ্বের যারা করোনার মধ্যে যুদ্ধ করছেন তাদের জীবন নিয়ে যারা অসুস্থ আছেন সবাই যেন সুস্থ শরীরে ঘরে ফিরে যেতে পারেন এবং আমরা যেন ওই মহামারীটাকে জয় করে উঠতে পারি, তাই আমরা গির্জাঘরে এসে প্রার্থনা করছি।
আগামীতে মাস্ক খুলে যেন বড়দিন করতে পারি, লাইটিং হয়, হ্যাঁ, করোনা মুক্ত যেন হয় বিশ্ব।
এবার বড়দিনটা একটু ভিন্ন কারণ করোনার জন্য লোক সমাগম কম।
এছাড়া অন্য ধর্মেরও অনেকেই আসেন বেড়াতে।
ধর্ম যার যার উৎসব সবার, আজকে বড়দিনের প্রারম্ভে তাই আমরা বিভিন্ন ধর্ম বর্ণের লোকজনে এসেছি আজকে এই চার্চে সব উৎসবগুলো দেখার জন্য। যদিও এবারে উৎসবটা অন্যান্য বারের চেয়ে কিছুটা ম্রিয়মান, কিছুটা ম্লান।
খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যীশুখ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি পেতে আর মানবিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে।
বড়দিন হচ্ছে খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব, কিন্তু এবারে করোনা ভাইরাস সব উৎসবকে ম্লান করে দিয়েছে, তাই গির্জায় গির্জায় একটাই প্রার্থনা, বিশ্ববাসী যেন এই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে পারে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সরকার কবিরউদ্দিন, কোভিড এর মাঝে বড়দিন কিভাবে উদযাপিত হচ্ছে এই নিয়ে কথা বলেছেন নিউ ইয়র্কে ক্লারা রোজারিও এবং ভার্জিনিয়ায় অ্যান্থনি পিউজ গোমেজের সঙ্গে। আসুন শোনা যাক।
ক্রিসমাস বড়দিনের উপলক্ষে, বড়দিনের লগ্নে আমি উপস্থিত হয়েছি সরকার কবিরউদ্দিন। আমার সঙ্গে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে ক্লারা রোজারিও এবং ভার্জিনিয়া থেকে পিউজ গোমেজ। আজ থেকে ঠিক এক বছর আগে 2019 সালে আমরা বড়দিন পালন করেছিলাম মহাসমারোহে আড়ম্বরের সঙ্গে। এবার ঈশ্বর বোধহয় চেয়েছেন যে আমরা নিভৃতে ঐকান্তিকতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, একান্তভাবে তার সঙ্গে কানেক্ট হই এবং এই মুহূর্তে আমরা তার সঙ্গে কানেক্ট হচ্ছি। এবং এই প্রার্থনার মধ্যে দিয়ে যে এই যে এক বছর আমরা নাজেহাল অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছি কোভিড-19 এর কারণে, এখন আবার যুক্তরাজ্যে স্ট্রেন দেখা দিচ্ছে, বাংলাদেশেও স্ট্রেন দেখা দিয়েছে বলে কেউ কেউ মনে করছেন, এখানেও আমেরিকাতেও যে কোনো মুহূর্তে চলে আসতে পারে স্ট্রেন। আমরা এই সব কিছুর মাঝেও বড়দিন ক্রিসমাস পালন করছি ঐকান্তিকতার সঙ্গেই, ঈশ্বরের সঙ্গে কানেক্ট হয়ে এবং ভার্চুয়ালি। ক্লারা, প্রথমে আপনি বলুন যে এবারের ক্রিসমাস বড়দিন কিভাবে পালন করলেন আপনি আপনার পরিবার নিউ ইয়র্কে?
এই ক্রান্তি লগ্নে মন তো ভালো থাকার কথা নয়, আমরা সারাক্ষণ দুঃসংবাদ পাচ্ছি, প্রতিদিন অপেক্ষা করি এর পরে কারটা শুনতে হবে, তো এমন অবস্থায় আনন্দ তো হবার কথা নয়। তো তারপরও বড়দিন আমি আমরা তিন বোন কাছাকাছি থাকি, আমরা তিন বোন এক বোনের বাসায় আছে, সেভাবেই বড়দিনটা উদযাপন করছি। তো এবার তো গির্জায় যাওয়া যাবে না, গির্জায় গিয়ে করা যাবে না, সুতরাং বাসায় বসেই অন্তর্জালের মাধ্যমেই আমরা মিশাগুলো করব।
বাহ, চমৎকার। ক্লারা, আপনি যেমন বললেন যে গির্জায় যাওয়া যাবে না, গির্জায় যেতে হবে না, মসজিদেও যেতে হবে না, মন্দিরেও যেতে হবে না। গির্জা, মসজিদ, মন্দির আমাদের মনের মধ্যে আছে, আমাদের অন্তরের অন্তঃস্থলে আছে, এখান থেকে আমাদেরকে কেউ হটাতে পারবে না। তো পিউস গোমেজ, আপনি তো প্রতিবারই মহাসমারোহে এই বড়দিন পালন করেন, ক্রিসমাস পালন করেন, এবারে কিভাবে পালন করলেন?
সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। বড়দিন, বড়দিন প্রতি বৎসর আমরা তো মহাসমারোহে পালন করে এসেছি, আমার মনে হয় যে স্মরণকালের এবারের বড়দিনটা হবে সম্পূর্ণ ভিন্ন একটা বড়দিন। আমাদের মহামারীর ছোবলে পুরো বিশ্বের আকাশটা যেন ভারী হয়ে আছে, হাহাকারে অনেক মানুষ তাদের স্বজনকে হারিয়েছে। এখনো সংবাদ পাচ্ছি আত্মীয় বন্ধু পরিচিত জন অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। তো সেই সমস্ত ব্যথাগুলো আমাদেরকে যেভাবে ভারাক্রান্ত করে, আজকে যেমন বড়দিন একেবারে দ্বার প্রান্তে, এখানে এসেও যেভাবে সেলিব্রেট করার কথা মনটা সেভাবে ভালো নেই। যেভাবে ক্লারা বলে গেলেন, সত্যিই তাই, মহাসমারোহে যে বড়দিনের উদযাপন, যে উৎসব, মনের ভেতরে যে আনন্দটা, সেই আনন্দটা অনেকটা ম্রিয়মান আজকের এই প্রেক্ষাপটে, আজকের এই পরিস্থিতির জন্য। তারপরও আমার মনে হয় যে কোনো দুর্যোগই আসুক না কেন, জীবন তো থেমে থাকে না। আমরা যারা আজ বেঁচে আছি এটা ঈশ্বরের একটা আশীর্বাদ, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভিন্ন প্রেক্ষাপটে হলেও ভার্চুয়ালি এবারে বড়দিনের মিশা হবে এবং আমরা সেখানে যুক্ত হব সেই বড়দিনের মিশায়। হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে মিলিত হয়ে যখন গির্জা প্রাঙ্গণে আমরা একত্রিত হই, একে অপরের সাথে সহভাগিতা করি, সেই সুযোগটা এবার হয়তো হবে না। কিন্তু আপনিও যেটা বলে গেলেন যে গির্জা, মসজিদ, মন্দির, এ তো আমাদের অন্তরের ভেতরে, আমরা ঘরে বসে হলেও ঈশ্বরের সাথে কানেক্টেড হব, ঈশ্বরের কাছে আমরা আমাদের প্রার্থনা তুলে ধরব এবং আমাদের যত দুঃখ বেদনা থাকুক না কেন, অন্ততপক্ষে পৃথিবীর সুস্থতার জন্য আমাদের বিশ্বব্যাপী যারা আজ আক্রান্ত রয়েছেন তাদের সুস্থতার জন্য একটি প্রত্যাশা নিয়ে, একটা নতুন আশা নিয়ে আমরা মূলত এবারের বড়দিনটা তাদেরকে স্মরণ করে উদযাপন করব।
অবশ্যই, ক্লারা যেমন কিনা বললেন, আপনি পিউস গোমেজ আপনিও বললেন অতীত দিনের আনন্দ ঘন মুহূর্তগুলোর কথা, স্মৃতির কথা। আমি বলবো যে মেমোরিজ আর মোর গ্লোরিফাইড, মেমোরিজ আর মোর ভ্যালুয়েবল দ্যান লাইফ ইটসেলফ। ক্রিসমাসের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
আমাদের সঙ্গে এক সাক্ষাৎকারী বড়দিন এবং তারই মাঝে ক্যারোলের মধ্যে দিয়ে তার অনুভূতি জানালেন ডাক্তার প্যাট্রিশিয়া গোমেজ। তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী আনিস আহমেদ।
সবাইকে বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। আজকে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর প্যাট্রিশিয়া গোমেজ। না, আজকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোনো কথা আমরা বলবো না, আজকে পুরো কথাটাই হবে বড়দিনকে কেন্দ্র করে। ডক্টর প্যাট্রিশিয়া গোমেজ, আপনাকে স্বাগত।
আনিস আহমেদ, আপনাকেও স্বাগতম এবং বড়দিনের শুভেচ্ছা দাওছি।
অনেক ধন্যবাদ। তো আমরা জানি যে এবার বড়দিন এমন একটা সময় হচ্ছে যখন গোটা বিশ্ব এই করোনা ভাইরাসে, কোভিড-19 তার নতুন রকমের রূপান্তরে আক্রান্ত, এক রকমের আশঙ্কা, এক রকমের আতঙ্ক বিরাজ করছে। কিন্তু এর মধ্যে উৎসব আসে এবং উৎসব মানেই হচ্ছে আনন্দ। তো বলুন, এবার আপনি ক্রিসমাস আপনারা কিভাবে পালন করছেন, কি কি করছেন এবার?
ধন্যবাদ আনিস আহমেদ ভাই। সত্যিকার অর্থে এবারকার বড়দিন উদযাপনটা একেবারে ভিন্ন রকম, একটু মিশ্র অনুভূতি। যীশু খ্রিস্টের জন্মদিন, কিন্তু তার সাথে এই যে করোনা ভাইরাসের মহামারীতে আমাদের জীবনযাত্রার যে বিপর্যয় ঘটেছে সেটাতে আমাদের জীবনযাত্রা সত্যিকার অর্থেই পাল্টে গেছে। তো তবু আমরা পালন করছি বড়দিন, অনেকে স্বজন হারিয়েছে, প্রিয়জন হারিয়েছে, তো তারা মানে সত্যিকার অর্থে বেদনা দিয়ে, হৃদয়ে একটি বেদনা নিয়ে তারা আজকে এবারকার বড়দিন পালন করছে। আর আমরা যারা এখানে আছি সবাই চেষ্টা করছি যাতে যীশু খ্রিস্টের বড়দিনের সঙ্গে সঙ্গে আমাদের এই যে ভয়াবহতা করোনা ভাইরাসের মহামারীতে যে ভয়াবহতা তৈরি সৃষ্টি হয়েছে সেটা যেন কেটে যায়। তো প্রচলিত ধারণ অনুযায়ী বড়দিনে আমাদের যেটা হয় এক মাস ব্যাপী একটি উদযাপনের আয়োজন চলতে থাকে, প্রস্তুতি চলতে থাকে। আমরা আধ্যাত্মিকভাবে প্রস্তুতি নেই, বাহ্যিকভাবে প্রস্তুতি নেই, আধ্যাত্মিকভাবে আমরা যে যীশু খ্রিস্ট আমাদের যে বাণী দিয়ে গেছেন, শান্তির বার্তা শুনিয়ে গেছেন এবং উনি যে দয়া ক্ষমা ভালোবাসা সেবার আদর্শ শিক্ষা দিয়ে গেছেন সেটাকে আমরা অন্তরে ধারণ করি এবং আমাদের আমাদের যে জীবন যাত্রা সেটাকে আমরা পালন করার চেষ্টা করি। তাছাড়া বাহ্যিকভাবে আমরা বড়দিনের উৎসবটি একটি মহ উৎসব, বিশ্বব্যাপী উৎসবটি পালিত হয় এবং প্রত্যেক প্রান্তে, দেশের প্রত্যেকটি প্রান্তেই আমরা এটা একটি মহোৎসব। তো সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আমরা বাহ্যিকভাবে যেভাবে আমরা অনুষ্ঠানটিকে পালন করি, আমরা আলোকসজ্জা করি বাড়িতে, ঘরে বাইরে ক্রিসমাস ট্রি সাজাই, বিভিন্ন বাতি দিয়ে তারা দিয়ে আমরা ক্রিসমাস ট্রি সাজাই, দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। তারপর আমরা গোশালা সাজাই, যেটা হচ্ছে বেথলেহেমে যিশু জন্মগ্রহণ করেছেন সেটা যে যিশু, মারিয়া, জোসেফ, তিন পণ্ডিত, রাখাল গণকে নিয়ে যে একটি দৃশ্য, যিশুর জন্মের যে একটা দৃশ্য সেটিকে আমরা আবারও মনে করিয়ে দেয় যে যিশুর জন্ম হলো। তো সেটা করি আমরা। তারপরে যে খাবার দাবারের ব্যাপার আছে, আমরা বাঙালি খ্রিস্টান, আমরা বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি আমরা বিদেশেও নিয়ে এসেছি এবং অন্তরে ধারণ করছি। তো বড়দিনের পিঠা একটি অন্যতম খাবার, পিঠা আমরা বড়দিনে পিঠা বানাই, কেক বানাই এবং তাছাড়াও বাংলাদেশের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী যে রান্না বান্না, পোলাও, কোরমা, কাবাব সবকিছুই হবে বড়দিনে।
এবার কি এগুলো করতে পারছেন? সব
খাবারের আয়োজন আমরা করতে পারছি, কিন্তু যেটি মূলত বিষয় যেটি উপাসনা, বড়দিনের আগের রাতে ক্রিসমাস ইভে যে উপাসনা হয় গির্জায় এবং বড়দিনের দিন 25শে ডিসেম্বর সেটা হচ্ছে না, কারণ যেহেতু সীমিত আকারে গির্জাঘরে মানুষ যেতে পারবে এবং প্রার্থনা করতে পারবে সেটি হচ্ছে না। সেটি হচ্ছে অন্তর্জাল, অনেকে সেটা অন্তর্জালের মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মে সেটাতে প্রার্থনা করছে, অংশগ্রহণ করছে।
আপনার কাছ থেকে আমরা জানি আপনি একজন সঙ্গীত শিল্পীও বটে, তো আপনার কাছ থেকে খুব সংক্ষিপ্ত না, এখন আমাদের হাতে কিছুটা সময়ও আছে, আপনার কাছ থেকে এখন আমরা একটা ক্যারল কিংবা কীর্তন কিংবা যেটাই বলেন আপনার পছন্দ মতো একটা গান আপনার কাছ থেকে শুনবো।
আচ্ছা, ধন্যবাদ। তো আমি একটি বড়দিনের একটি গান করছি বাংলায়। খ্রিস্ট প্রভু এসেছেন আজ মোদের ধরণীতে, শান্তির আলো জ্বলেছেন আজ শান্তি মোদের দিতে। খ্রিস্ট প্রভু এসেছেন আজ মোদের ধরণীতে, শান্তির আলো জ্বলেছেন আজ শান্তি মোদের দিতে। আমরা ছিলাম গভীর আধারে, আমরা ছিলাম মৃত্যুর দ্বারে, আমরা ছিলাম গভীর আধারে, আমরা ছিলাম মৃত্যুর দ্বারে, আশার বাণী এনেছেন আজ, আশার বাণী এনেছেন আজ মোদের জীবনে।
অত্যন্ত চমৎকার। তো ডক্টর প্যাট্রিশিয়া গোমেজ, আমরা প্রার্থনা করি আপনি সপরিবারে স্বজন সহ এই দিনটি উদযাপন করুন পরম প্রশান্তিতে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবারে সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন থাকতে পারে। ডিসেম্বরের 25 তারিখ খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম পবিত্র দিবস হিসেবে পালন করা হয়, যা এক স্মৃতি উৎসবের দিন যখন খ্রিস্টানদের অবতার ঈশ্বর এবং আলোকরূপী ত্রাণকর্তা হিসেবে যীশুখ্রিস্ট প্রায় 2000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন দরিদ্র পিতামাতা মেরি এবং জোসেফের ঘরে। ঐতিহ্য অনুসারে তীব্রতম শীতের গভীরে ঠান্ডা জীর্ণ আস্তাবলে তাঁর জন্ম হয়েছিল। অনাদিকাল থেকে উত্তরাঞ্চলীয় গোলার্ধের জনগণ দক্ষিণায়নকে ক্ষীণ আলো থেকে দীর্ঘ দিবসের উত্তরণ এবং তাকে প্রকৃতির নবায়নের প্রতিশ্রুতি হিসেবে পালন করে আসছেন। অনাদিকাল থেকে পৃথিবীর মানুষ বর্ষ ঘুরে আসাকে স্বাগত জানিয়েছেন সূর্যের পুনর্ভাবকে নানাবিধ উৎসব ও তৎসহ পূর্ণাঙ্গ ধর্মাচার সহ পালন করেছেন, যার কিছুটা আজও তাদের আলোর প্রতি গুরুত্ব দেওয়া সহ নানাবিধ উৎসব আয়োজনে অনুরণিত হয়। বিশ্বের বহু সম্প্রদায়ে আজও পরিলক্ষিত হয় প্রাচীন আকাঙ্ক্ষার ভিত্তিতে দক্ষিণায়নের সময় এবং শীতের মাঝামাঝি যীশুখ্রিস্টের জন্মদিনের উৎসব পালনের ধর্মাচার নীতি। ডিসেম্বরের 22 তারিখের দিকে চীনা ও পূর্ব এশিয়ার লোকজন ডংজি উৎসব পালন করেন। সেখানেও পরিবার পরিজন মিলে একত্রিত হয়ে পুরনো বছরের কথা স্মরণ এবং আসন্ন শীতের আগমন এবং আলোর ফিরে আসার উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেন। ইরানে দক্ষিণায়নকে প্রাচীন আলদা উৎসব হিসেবে পালন করা হয়। অন্যদিকে জাপানের জনগণ ঐতিহ্যবাহী তোজি উৎসব পালন করে থাকেন নতুন বছর সুস্বাস্থ্য এবং শুভকামনার লক্ষ্যে। উৎসব আর ধর্মাচার ভিন্নতর হতে পারে, তবে সর্বত্রই সেই উৎসাহ প্রফুল্ল আর আশাবাদ লক্ষ্য করা যায়। যেমন খ্রিস্টানদের বেলায় বহু শতাব্দী ধরে স্বর্গীয় দূতের সেই বাণী উচ্চারিত হয়েছে, প্রথম ক্রিসমাসের রাতের একটি জন্ম ও তাঁর বাণী পৃথিবীর জন্য শান্তি ও বিশ্ব মানবতার শুভেচ্ছার বার্তা হিসেবে। প্রতি বছর ক্রিসমাসের এই সময়ে আমরা অনুধাবন করি ক্রিসমাসের প্রকৃত বাণী আমাদের কি আছে তা নয়, আমরা কে এবং আমরা যে প্রত্যেকে ঈশ্বরের শিশু সেটি। প্রতি বছর এই সময়টাতে সেটি হয়ে ওঠে আনন্দের প্রকৃত উৎস। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সেই আনন্দই প্রতিটি ক্রিসমাসকে আনন্দময় করে তোলে। তিনি বলেন, আমরা প্রার্থনা করব আমাদের দেশ হবে সেই দেশ যেখানে প্রতিটি শিশু জানবে যে ঘর ভর্তি ভালোবাসা তাদের অপেক্ষায়, আশায় বলিয়ান হয়ে গড়ে উঠবে সমৃদ্ধ সমাজ এবং ধর্মের বিশ্বাসে ভাগ্যশীল হবে এদেশ। শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন ছিল।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Jill Robbins and John Russell. Later, we will present our American history series, The Making of a Nation. But first, a Christmas tree stands near the intensive care room of a COVID-19 patient. He lies unconscious, connected to a machine that breathes for him. A few feet away, a plastic snowman hangs near the room of another patient who is also on a ventilator. The holiday decorations at East Alabama Medical Center let family members know that we're trying and we love these patients, said nurse Carla Fallon. We want them to feel like it's Christmas as much as we can, she added. Nurses and doctors who have spent months caring for sick people are doing what they can to get through the holiday season. They worry people will hold gatherings, travel, and take part in other activities that could add to the current wave in COVID-19 cases. Fallon has been a nurse for 5 years at the hospital in Opelika, Alabama. She says the decorations help lighten the mental load in the ICU. A sharp rise in infections linked to Thanksgiving gatherings is now filling up beds at the hospital. Vaccines are on the way, but not yet available to the general public. Hospital officials are worried about what might happen in January after holiday travel and celebrations are over. When so many are suffering, even a picture of a candy cane on an ICU window can help. Dr. Misha Wallace is a lung doctor who works with patients in serious condition. Families come in and all they're getting for the most part is bad news, she said. A little bit of Christmas cheer is not going to hurt. It can only help. Wallace is not attending her usual Christmas gathering of about 30 relatives. She hopes to spend the holiday with an aunt who might drive from Atlanta, Georgia, if neither of them shows signs of COVID-19. Dr. Ricardo Maldonado leads the pandemic team at East Alabama. He knows exactly what he will do for the holiday. Work, Maldonado said, after visiting patients on a hospital floor full of COVID-19 patients. There is so much work. The nonprofit hospital has had to add about 60 nurses to its workforce to meet the increased demand. But East Alabama Medical Center's chief, Laura Grill, said neighboring states continue to ask the hospital to take in some of their sick. Some East Alabama employees got sick with COVID-19, Grill said. Others retired from their jobs or just left. Many, she said, are suffering physically and emotionally from extreme tiredness.
Reports of attacks on Eritrean refugees in Ethiopia's Tigray area are causing concern among human rights groups. About 96,000 Eritrean refugees lived in 4 camps in Tigray before the conflict started in November. Many fled to Sudan or to other parts of the country, including the capital, Addis Ababa. Sarah Miller is with Refugees International, an independent group working to support refugees. She said Eritreans are being picked up and returned to Tigray or to their homeland against their wishes. There's a lot of concern that Eritreans are being forced back to places where they would be in danger, she said. Miller added that could be inside Ethiopia, in Tigray, or even in Eritrea. Miller told VOA the reports are coming in from refugees, family members, and non-governmental organizations, or NGOs, that are active in Ethiopia. Chris Meltzer is part of UNHCR's emergency team in Ethiopia. He told VOA that his organization did not have permission to return to the 4 refugee camps in Tigray. However, there is once again food aid at 2 of the camps. He too is concerned about reports of violence against refugees. "We are aware of many stories about killings and abductions from the camps," he said. He added that UNHCR cannot confirm the stories now, but if they are true, it would be a violation of international law. The issue has gotten the attention of U.S. officials. In a joint statement, U.S. Senators Cory Booker of New Jersey and Todd Young of Indiana demanded that all parties in the conflict follow the law and protect civilians. They asked that Eritrean soldiers permit refugees to flee violence. "We are deeply concerned by reports of Eritrean refugees in Tigray being killed, abducted, and forcibly returned to Eritrea by Eritrean forces, as well as disturbing reports that some trying to reach safer areas are being prevented from leaving," the senators said. "Recent reports suggest that Eritrean soldiers have been involved in the Tigray conflict." Reuters says 5 diplomats have pointed to evidence of soldiers on the ground from satellite pictures, communications, and reports from Tigray. A State Department spokesperson told VOA there are believable reports of Eritrean forces harming refugees and preventing them from getting to safety. "All parties must respect human rights and international humanitarian law," the spokesperson said. I'm Jill Robbins.
Many Americans experience surprise or disappointment when they wake up on Christmas Day. They might be surprised or disappointed by a family member's actions. They might be happy or unhappy about a Christmas gift. Imagine a child expects to get an Xbox or PlayStation for Christmas. On Christmas morning, they quickly open their gift. Inside is an English grammar book. They might feel disappointed. The Everyday Grammar team would prefer the new English grammar book. But if you are like most young people, you would probably rather have a new video game system. Today, we are going to explore those feelings of surprise and disappointment. In other words, we are going to explore how speakers show that reality was better or worse than their expectations.
Many languages use words to express expectation. Speakers also use words to express how events are not happening as expected. This idea is known as counter-expectation. Do not worry about the term. Just remember that it means that speakers use words to show that reality is going against or countering their expectations. English has many words that serve this purpose. 3 of the most common are the words even, still, and actually. You will often hear them in casual, everyday speech. Speakers use these words to show surprise or disappointment. The pitch of their voice tells you what they mean. Let's study examples of each word.
Speakers often use the word even to show disappointment or surprise. Imagine a young child that expects a phone call from a family member, perhaps an uncle or grandparent. The phone call never comes. The child might say the following:
"What's wrong with him?
He didn't even call me on Christmas Day.
Here, the child is expressing disappointment. She could have expressed the same idea in a much longer statement, such as, I was expecting him to call on Christmas Day, but I didn't hear from him. Why didn't he give me a call? Even highlights the child's disappointment because it emphasizes that the family member did not try to call. Even does not always have a sad meaning. It can have a happy meaning, too. Imagine a man named Ted. Ted is a forgetful man. He forgets to send letters or gifts to his parents. Ted's parents might have the following talk after they get a Christmas letter from him.
Did you see Ted's letter?
Yeah, he even sent us a gift.
Here, the word even shows a pleasant surprise. Ted's mother did not expect a gift from him. By saying, he even sent us a gift, she is suggesting that Ted has gone beyond her expectations.
Americans sometimes use still for showing how reality does not quite meet their expectations. Consider this example from the 1986 film Ferris Bueller's Day Off. At the end of the film, Ferris says the following lines. A different speaker might say similar lines after a lengthy, tiring, and disagreeable family Christmas party.
You're still here? It's over. Go home. Go.
In the film, you can see the surprised look on Ferris's face. When he says, "You're still here?" you can tell he did not expect people to still be around. He is a little disappointed. Now, imagine a different situation. A family is having a Christmas dinner. They are looking for one family member, Uncle Bob. They wonder if he left without saying goodbye.
Have you seen Uncle Bob?
No, did he leave? Wait, there he is. He's still here. The way the final speaker says still shows that she is surprised to learn he was still at the dinner. She expected otherwise. A third common word that shows surprise or disappointment is actually. Actually suggests something is true, even when it differs from what might have been thought or expected. Remember Uncle Bob? Bob has always been a nice guy. Imagine Uncle Bob sees a Christmas present he likes and then runs away with it. A speaker might say, I can't believe it. Uncle Bob actually stole her Christmas gift. Here, the speaker uses actually to emphasize the unexpectedness of a happening. Uncle Bob stealing the present. She does not sound very happy. Speakers can use actually to show positive feelings, too. Think back to our character Ted, the guy who always forgets to give gifts for Christmas. His parents could have shown their surprise at receiving a gift from Ted by saying the following. Ted actually gave us a gift. Here, the word actually shows that they are pleasantly surprised at this strange happening. Ted remembered Christmas.
The next time you are listening to an English speaker, try to find examples of words that show counter expectation. Is the speaker expressing surprise or disappointment? How does the speaker change the pitch of their voice? By answering these questions, you will start to learn how English speakers communicate emotions in subtle ways.
Excuse me, John, are you still recording your show?
Yes.
You're still recording? We have to go to the Christmas party.
Oh, no. I had actually forgotten about that. And that's Everyday Grammar. I'm John Russell.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. In March of 1889, Grover Cleveland left the White House after 4 years as president. He had been defeated by Benjamin Harrison. As they were leaving, Cleveland's wife, Frances, spoke with a member of the White House staff. She said, "I want you to take good care of everything. I want to find it the same when we come back, and we will be back in 4 years." Frances Cleveland was right. She and her husband moved back into the White House after he became president again in 1893. Grover Cleveland is the only man to serve 2 terms separated by the administration of a different president. Shirley Griffith and Frank Oliver begin the story of Grover Cleveland's second presidency.
Grover Cleveland did not want to be president again, but he was worried about the future of the United States. He did not think President Harrison could solve the serious economic problems the country faced. President Harrison had approved very high taxes on imports. He also had approved an increase in the supply of silver money. Grover Cleveland said both actions had hurt the economy. He also feared that Harrison was not strong enough to oppose the demands of special interest groups in the Republican Party. Cleveland believed he was the only Democrat who could defeat Harrison. He won his party's nomination, and he was easily elected to a second presidency.
Grover Cleveland immediately turned to the nation's economic problems. The country seemed headed for a serious depression. Only a few days before Cleveland's second inauguration in 1893, a major railroad failed. Then another big company declared failure. This set off a selling panic on the stock market. In the next few months, almost 8,000 businesses failed in the United States. 400 banks closed. 1 million workers lost their jobs. The prices of farm products fell lower than ever before, and thousands of farmers, unable to pay their debts, had to give up their farms.
Experts offered a number of different reasons for the depression. Some said it was a plot by members of the stock market to ruin farmers and seize their land. Some said it happened because American factories were producing more goods than people could use. Still others said the problem was caused by the government's money policy. For many years, the United States and other nations used both gold and silver as money. Paper money was used to represent a nation's gold and silver holdings. The value of silver was tied to the value of gold. In the United States in the early 1800s, 15 ounces of silver had the same value as 1 ounce of gold. This value did not change until after 1860. That was when mines in the western United States began to produce large amounts of silver. The extra silver caused the price of the metal to fall.
In 1871, Germany declared that it would no longer support its paper money with silver. Instead, it would use only gold. Other European countries quickly did the same thing. The United States did too. In 1873, Congress passed a law that stopped the government from using silver as money. Western silver producers protested. They put great pressure on lawmakers to change the law. 5 years later, Congress passed a compromise bill. The compromise bill said the government could issue limited amounts of silver money. It said the government must buy $2 million worth of silver each month for that purpose.
12 years later, during President Benjamin Harrison's administration, Congress passed a new silver purchase bill. It said the government must buy 4.5 million ounces of silver each month. The Treasury Department would buy the silver with new paper money that could be exchanged for silver or gold. The new law increased the amount of silver money used in the United States. The country soon became sharply divided on the issue of silver money. Wealthy businessmen and bankers did not want to use silver money at all. They wanted the country's economy to be based only on gold. This was what was known as the gold standard. They believed the gold standard would keep the value of the dollar high. Using silver, they said, made the dollar less valuable.
Farmers, laborers, and others wanted to use silver money, and they wanted an unlimited supply of it. Without silver, they said, the country's money supply would be too small. Gold would increase in value. People who had borrowed money would be hurt. They would have to pay back loans with dollars that were more valuable than those they had borrowed. President Cleveland supported the gold standard. He opposed any use of silver for money. He said the United States should use only gold, as other nations did.
President Cleveland was sure the Silver Purchase Law of 1890 had caused the economic depression. He explained the situation in this way. The law had caused businessmen and investors to lose faith in the government's money policy. They were afraid their money would drop in value as more silver money was put into use. Investors began to withdraw their money from businesses. Banks began demanding early payment of loans. Everyone wanted gold. They took their paper money and their silver to the government and exchanged them for gold. In 1890, when the Silver Purchase Act was passed, the government held almost $290 million in gold. After 2 years, withdrawals had cut that amount to $100 million.
President Cleveland and other administration officials began to worry. It was possible that gold holdings might fall so low the government could not support the dollar. Cleveland decided the only answer was to get Congress to kill the silver purchase law. Then the government could stop buying silver. It could return to the gold standard. The Congress was not in session, however. It would not meet again for several months. President Cleveland did not want to wait. He believed the problem was too serious. So he called a special session of Congress. The president did not expect an easy time with the Congress. Many congressmen supported silver money, especially those congressmen from silver-producing states in the West.
President Cleveland believed he could get Congress to kill the silver purchase law. But if he showed any weakness, the fight would be lost. Then, just before the congressional debate, he learned he would need an operation. He felt a rough spot in the top of his mouth. It got bigger and more painful. Doctors examined the spot. It was a cancer. President Cleveland asked how long he could wait to have the cancer removed. "If it were in my mouth," one of the doctors said, "I would have it removed immediately."
Cleveland agreed, but he said the operation would have to be kept secret. News from the White House often affected short-term activity on the stock market. News that the president's life was in danger could cause the nation's economic crisis to become worse. Cleveland decided to have the operation on a friend's boat in New York Harbor. Newsmen were told he was going sailing with his friend. Doctors made final preparations. They were not afraid of the operation, but they were afraid of what would happen if news of the operation were leaked to the press. One of them spoke with the boat's captain. "If you hit an underwater rock," he said, "hit it good and hard, so we will all go to the bottom."
As the boat moved slowly up the East River in New York, the doctors put President Cleveland to sleep with an anesthetic drug. Then they began the operation. That will be our story in the next program of The Making of a Nation.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.